বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার, 13 মার্চ, 28 ফাল্গুন এবং ফার্সি 23 এসফান্দ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা bangla@parstoday.com। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে ইরানের মানবাধিকার ইস্যুতে ইসরায়েল ও পাশ্চাত্যের অভিযোগের ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনিশ্চয়তা নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ভূমধ্যসাগরে ইউরোপ অভিমুখী ইরানের বাণিজ্যিক জাহাজে সন্ত্রাসী হামলা, আগুন নিয়ন্ত্রণে কেউ হতাহত হয়নি। বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন এনেস গ্রেপ্তার, কয়েকজন সেনা এবং পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা। মার্কিন চাপের কাছে S-400 ইস্যুতে নতি স্বীকার করবে না তুরস্ক, মন্তব্য রাশিয়ার। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে গত 24 ঘণ্টায় 12 জনের মৃত্যু, মৃতের সংখ্যা 8527। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলি গিয়াসিয়ান বলেছেন, ভূমধ্যসাগরের আন্তর্জাতিক পানিসীমায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ইরান সাহারে কোর্ত নামের বাণিজ্যিক জাহাজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেছেন, বাণিজ্যিক জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল। গিয়াসিয়ান বলেন, বিস্ফোরক বস্তুটি জাহাজটিতে আঘাত করার পর সেখানে আগুন ধরে যায়, তবে তা বড় আকারে ছিল না। এরপর জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুদের সময়োপযোগী পদক্ষেপ ও প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে, এর ফলে জাহাজের কেউ হতাহত হয়নি। ইরানের শিপিং কোম্পানির এই মুখপাত্র আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তা মেরামতের পর ইরানি জাহাজটি আবারও ইউরোপের পথে রওনা হবে। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা জলদস্যুতার সামিল এবং তা বাণিজ্যিক পরিবহন সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ কারণে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, বিশ্বের যে কাউকে শক্তিশালী ইরানি জাতিসংঘে যুক্তির ভাষায় কথা বলতে হবে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে এ মন্তব্য করেন। হোসেন আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইরানি জনগণের সঙ্গে শক্তির ভাষায় কথা বললে কোনো কাজ হবে না, বরং তাকে ইরানি জাতির সঙ্গে যুক্তির ভাষায় কথা বলতে হবে। ইরানের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরও বলেন, আমেরিকা যতদিন হুমকি দিবে ও শক্তি প্রদর্শন করবে ততদিন তার সঙ্গে আলোচনা হবে না। ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী বলেন, মার্কিন সরকারকে আগে নিজ দেশের জনগণের সঙ্গে আলোচনায় মনোনিবেশ করতে হবে, কারণ আমেরিকার জনগণ এখন চরম দ্বিধাবিভক্ত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কোচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, আমেরিকার হাড়গোড় ভেঙে যাওয়ার শব্দ সময়মতো শুনতে পাওয়া যাবে। তিনি তেহরানে ইরান ইরাক যুদ্ধের খাইবার ও বদর অভিযানে শহীদ যোদ্ধাদের স্মরণে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেন। জেনারেল কায়ানি বলেন, আমেরিকা ইরানের কোচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে বিশ্ববাসীর সামনে নিজের সন্ত্রাসী চেহারা উন্মোচন করে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা অপরাধী আমেরিকার হাড়গোড় ভেঙে ফেলব এবং ওই শব্দ সময়মতো মানুষের কানে পৌঁছাবে। তিনি মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন এবং ইয়েমেনি যোদ্ধাদের প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করে বলেন, ইয়েমেনের সাহসী যোদ্ধারা খালি হাতে ক্ষেপণাস্ত্র তৈরি করে তা দিয়ে সৌদি সরকারের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এসব যোদ্ধা ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের রেখে দেওয়া পথ অনুসরণ করছে। বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন এনেসকে গ্রেপ্তার করা হয়েছে। 2019 সালে দেশটি শেষ সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হল। গতকাল এনেসের বিরুদ্ধে দেশটির পাবলিক প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ আনার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করা হয়। তবে এনএস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। দেশটির চারজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও পুলিশ প্রধানের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি শোয়েব বলেছেন, তার দেশের কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি বাতিলের বিষয়ে তুরস্কের উপর আমেরিকার যে চাপ রয়েছে তার কাছে নতি স্বীকার করবে না আঙ্কারা। মার্কিন নতুন প্রশাসন যখন রাশিয়া থেকে S-400 কেনার বিষয়ে তুরস্ককে হুঁশিয়ার করে দিয়েছে, তখন গতকাল শীর্ষ পর্যায়ের রুশ কর্মকর্তা এ আশা প্রকাশ করলেন। তিনি বলেন, যে কোনো দেশের কাছে S-400 ক্ষেপণাস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত করার জন্য আমেরিকা সব ধরনের চেষ্টা চালাচ্ছে, বিশেষ করে তুরস্কের সঙ্গে তাদের সমস্যা রয়েছে তা আমরা সবাই জানি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের তুর্কি মিত্ররা অটল আছেন এবং তারা বুঝতে সক্ষম হয়েছেন যে এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমি বিশ্বাস করি তারা এগিয়ে যাবে। এর একদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন, তাঁর দেশের জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার এবং সেগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হবে। এদিকে রাশিয়ার সামরিক বিভাগের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, SU-37 এবং SU-57 স্টিলথ জঙ্গি বিমান বিক্রির বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে মস্কো। গতকাল রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের মুখপাত্র ভ্যালেরিয়া রেশেতনিকোভা বলেছেন, তুরস্ক এ ব্যাপারে তার দেশকে অনুরোধ জানিয়েছে। এরপর দুই দেশের বিমানের প্রযুক্তিগত খুঁটিনাটি বিষয়ে তুরস্ককে জানানো হয়েছে। এখন আঙ্কারা আঙ্কারার পক্ষ থেকে যদি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয় তাহলে তাদেরকে ওই বিমান সরবরাহ করার ব্যাপারে আলোচনা করতে মস্কো পুরোপুরি প্রস্তুত রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৫২৭ জনে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৫২৭ জনে। এ সময় নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০১৪ জন। মোট শনাক্ত ৫৫৬২৩৬ জনে দাঁড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয় ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬,৭৯টি নমুনা সংগ্রহ এবং ১৬,২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২,৪৮,৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৬.২৬%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৭৪% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩%। এছাড়া গত ২৪ ঘন্টায় ১,১৩৮ জন এবং এখন পর্যন্ত ৫১০,৩১০ জন সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা ৫.৫ লাখ ছাড়িয়ে যায়। এদের মধ্যে গত বছর ২ জুলাই ৪,১৯ জন কোভিড রোগী শনাক্ত হয়, যা একদিনে ছিল সর্বোচ্চ শনাক্ত। এরপর গত বছরের ৩০শে জুন একই দিনে ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যু। গত কয়েক মাস সংক্রমণের ধারা নিম্নমুখী থাকলেও সম্প্রতি আবার তা বৃদ্ধি পেতে শুরু করেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও বিশ্ব সংবাদে ফিরে আসছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গতি কমিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং তৃণমূল নেতা জাভেদ আহমদ খান। তার বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করারও আহ্বান জানান তিনি। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল নেতা জাভেদ আহমেদ খান বলেছেন ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছে মোদী। কৃষকদের বিরুদ্ধে কালো আইন পাশ করেছে মোদী সরকার, তার বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ শনিবার গরুর গাড়িতে চড়ে রাজধানী কলকাতার কসবা এলাকায় নির্বাচনী প্রচার করেন। জাভেদ আহমেদ খান কসবা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন। বলছিলেন জাভেদ আহমেদ খান। জাভেদ খান আরো বলেন, এটা আমাদের পেট্রো পণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এবং এর মধ্য দিয়ে এই নির্বাচনী প্রচার চলছে। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, যে দল কেন্দ্রীয় সরকারে থাকার ফলে পেট্রো পণ্যের দাম এত বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তার প্রভাব পড়ছে আপনার আমার রান্নাঘরে, পকেটে, প্রাত্যহিক জীবনে। সেই দলকে মানুষ যেন ভুল করে এই রাজ্যে ঠাঁই না দেয়, এমন হলে অসরণী সংকেত রয়েছে যা এই গরুর গাড়ি। জাভেদ আহমদ খান কলকাতার কসবা কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগেও তিনিও এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার যৌথ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে চীন। আজ এক বিবৃতিতে চীন বলেছে দ্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডের সম্মেলন আবারও শীতল যুদ্ধকালীন বিষাক্ত মানসিকতার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। দেশটি আরও বলেছে চীনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে, নৈতিক কারণে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার অধিকার কোচ দখলদার ইসরায়েলের নেই। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে, নৈতিক কারণে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার অধিকার কুৎস দখলদার ইসরায়েলের নেই। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাকাই হামানে তার দেশের বিরুদ্ধে তেল আবিবের এক ভিত্তিহীন অভিযোগের জবাব দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে তিনি মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণেরও সমালোচনা করেন। বাকাই হামানে বলেন, দুঃখজনকভাবে বিশ্বের কিছু শক্তি উন্নয়নশীল দেশগুলোর বিচার ব্যবস্থার দুর্বলতা তুলে ধরতে গিয়ে ওইসব দেশের বৈধ শাসন ব্যবস্থাকে আক্রমণ করে কথা বলছে। জেনেভায় ইরানের এই কর্মকর্তা মানবাধিকারের ব্যাপারে দুটি বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবতাকে ঠিক উল্টো করে দেখানো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবস উপলক্ষে দেয়া ভাষণেও এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। সর্বোচ্চ নেতা মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তির কপটতার কথা উল্লেখ করে বলেন, বাস্তবতাকে 180 ডিগ্রি উল্টো করে দেখানোর ক্ষেত্রে তাদের জুড়ি নেই। কোন ধরনের চক্ষুলজ্জা ও ভয় ছাড়াই তারা ডাহা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে সৌদি আরব গত 6 বছর ধরে ইয়েমেনের নিরস্ত্র জনগণের উপর ভয়াবহ হামলা চালিয়ে গেলেও পাশ্চাত্য এ সম্পর্কে টু শব্দটি পর্যন্ত করেনি। যতক্ষণ ইয়েমেনিরা মার খাচ্ছিল ততদিন আমেরিকাসহ জাতিসংঘ পর্যন্ত নিরাপত্তা অবলম্বন করেছে, কিন্তু যখনই ইয়েমেনিরা সৌদি আরবে পাল্টা হামলা শুরু করেছে তখনই পাশ্চাত্যের চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত হত্যা, ধ্বংসযজ্ঞ, অবরোধ ও জবরদখলের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। মানবাধিকারের ব্যাপারে দ্বিতীয় বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করে জেনেভায় ইরানের এই কর্মকর্তা জাতিসংঘ মানবাধিকার পরিষদকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার উপর গুরুত্বারোপ করে এই পরিষদকে অপব্যবহার না করার আহ্বান জানান। যাই হোক, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ মানবাধিকার বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় মানবাধিকারের নীতিমালা আরও বেশি লঙ্ঘিত হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আগামী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান 1 বছর বন্ধ থাকার পর আগামী 30 মার্চ খুলে দেবার কথা রয়েছে, কিন্তু দেশে করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাবার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান সেই তারিখেই খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি গতকাল বলেছেন, করোনা সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে পর্যবেক্ষণের ভিত্তিতে জাতীয় পরামর্শ কমিটির সাথে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপমণি এমন মন্তব্য করেন,
যদি এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30ই থাকবে নাকি এটি পরিবর্তন।
উল্লেখ্য, করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। গত 27 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বলেছিলেন, 30 মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, তবে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হতে থাকলে আদৌ স্কুল কলেজ খুলবে কিনা সে নিয়ে সংশয়ে আছেন সরকারের স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ এমন থাকলে বা আরও বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে নন চিকিৎসা বিশেষজ্ঞগণ, আর খুললেও যথাযথ ব্যবস্থা নিয়ে সীমিত আকারে খোলার পরামর্শ দিয়েছেন তারা। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ বলেছেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে স্কুল কলেজ খোলা দরকার, যাতে স্কুল কলেজ খুলে সংক্রমণ বাড়ানোর ঝুঁকি তৈরি না। সরকার যদি যথেষ্ট আস্থাবান হয় যে একেবারে প্রস্তুতি ঠিকমতো নেওয়া হয়েছে, তাহলে স্কুল কলেজ খোলা যেতে পারে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি বৃহস্পতিবার বলেছেন, 15-16 মার্চ পর্যন্ত দেখব, তখন সংক্রমণ পরিস্থিতি কী দাঁড়ায় সেটার উপরে বিবেচনা করে একটা ঘোষণা দেব। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এখন পর্যন্ত আগের ঘোষণাই বহাল রয়েছে, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ওদিকে বাংলাদেশ উলেমা লীগ গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে আসন্ন রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি করেছেন। উলেমা লীগ জানিয়েছে, দীর্ঘ এক বছর বন্ধ রেখে পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে এদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ ইসলাম বিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখছে।
দৃষ্টিপাত শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ভূমধ্যসাগরে ইউরোপ অভিমুখী ইরানের বাণিজ্যিক জাহাজে সন্ত্রাসী হামলা, আগুন নিয়ন্ত্রণে কেউ হতাহত হয়নি। বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিন অ্যানেস গ্রেপ্তার, কয়েকজন সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে গত 24 ঘণ্টায় 12 জনের মৃত্যু। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ।